এতটা ক্লোজ হতে পারিনি। সেজন্য আমরা অভ্যাস করছি যে ভক্ত সঙ্গে ভগবানের জন্য সবকিছু করে তার সুখ বিধান করার জন্য। তো একদিন এরকম সময় আসবে সেখানে ভক্ত নিজে রান্না করে ঠিক হলো কি না দেখেও দিবে। আমরা তো গরম দিই, আমরা জানি ভক্তিরসামৃত সিন্ধুতে প্রভুপাদ একটা সুন্দর বলেছেন এক ব্রাহ্মণের কথা। একজন ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, তিনি ইচ্ছা করছেন যে ভগবানকে পায়েস খাওয়াবেন, কিন্তু টাকা পয়সা নেই, পায়েস খাওয়াবেন কি করে? তো যেন মনে মনে মানসে তিনি সুন্দর চাল সংগ্রহ করেছেন, সুন্দর দুগ্ধ, ঘি, চিনি, মধু, এ সমস্ত পায়েস রন্ধনের জন্য যত কিছু লাগে সুস্বাদু হওয়ার জন্য, তো মানসে সব জোগাড় হয়ে গেছে আর মানসেও রন্ধন হয়ে গেছে। কিন্তু রন্ধন করে তিনি ভগবানকে নিবেদন করবেন প্লেটের মধ্যে মানসেও দিয়েছেন। তো ওনার ভাবনা এসছে, এখন তো সদ্য সদ্য আমি পায়েসটা নামালাম, নিশ্চয়ই ভগবানের খুব গরম লাগবে, কতটা গরম আছে। তো মানসে সেই প্লেটে হাত দিচ্ছে, যে হাতটা দিয়েছে সঙ্গে সঙ্গে তার ধ্যান ভেঙে গেছে। কেন? গরম, অত্যন্ত উত্তাপ, হাতটা পুড়ে গেছে, ফুসকা পড়ে গেছে একদম। তখন ভগবান বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে তিনি সেখানে হাসছেন। তো রাধারানী জিজ্ঞাস করছেন যে হাসছেন কেন? না, আমার এক ভক্ত মত্তমণ্ডলে, তার কিছু নেই দেওয়ার, কিন্তু সে আমাকে খুব ভালোবাসে, তো প্রীতি তার রয়েছে আমার প্রতি, খুব গরিব দরিদ্র, কিন্তু সে মানসেই আমায় পায়েস নিবেদন করছে, আর সে দেখছে আমাতে এই পায়েসটা গরম লাগতে পারে, সে আমাকে কত ভালোবাসে যে পায়েসটা গরম লাগতে পারে বলে সে টেস্ট করছে আঙ্গুল দিয়ে কতটা গরম আছে, আর সত্যিকারে তার আঙ্গুলে ফুসকানি পড়ে গেছে। তো এটাই, তার মানে ভক্তির দ্বারা ভগবান একজন মানুষেও সে ভগবানকে ভোগ লাগাতে পারে, কিন্তু এই সময় আমরা মানুষে লাগাতে পারি না, আমার মন চঞ্চল, আমরা ইন্দ্রিয়গুলি চঞ্চল, এই জন্য আমরা বাস্তবে রন্ধন করি, চাল ডাল সংগ্রহ করি, যেভাবে হোক, যদি আমাদের গরিব হয়, সাকন্য যদিও হয়, আমরা যদি গ্রহণ করি সেটাও ভগবানকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ পাতে হয়, সেটাও আমাদের মানসিকতা থাকতে হবে, এটা আমি ভগবানের জন্য রন্ধন করছি। তাই আজকে এখানে সব ভক্তদের নিয়ে যে পারমার্থিক বনভোজন, কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে যেটি করতেন, প্রতিদিন কৃষ্ণ গোচারণে যেতেন, কখনো কখনো কৃষ্ণ একদম ভোরবেলাও বেরিয়ে যেতেন। একদিন কৃষ্ণ চিন্তা করেছেন যে বাড়িতে কখনো কখনো প্রাতরাস খেতেন, সকালবেলার যে ব্রেকফাস্টটা, কি বলে বাংলা প্রাতরাস, সকালের যে ভোজনটা কৃষ্ণ বাড়িতে খেয়ে তারপরে গোচারণে যেতেন, তার বন্ধুদের নিয়ে যেতেন। কিন্তু একদিন উনি ভোরে উঠেই চিন্তা করছেন আজকে আমরা বনে গিয়ে প্রাতরাস গ্রহণ করব। তো কৃষ্ণ এরকম চিন্তা করছেন, তো সঙ্গে সঙ্গে তার ভোরবেলা উঠেই সিঙ্গা বাজিয়ে দিয়েছেন, সিঙ্গা বাজিয়ে সঙ্গে সঙ্গে, যখন সিঙ্গা বেজে গেছে তখন গোপসখারা ভাবছে যে কৃষ্ণ এত তাড়াতাড়ি সিঙ্গা বাজিয়ে দিচ্ছে মানে গোচারণে আজকে মনে হয় তাড়াতাড়ি যেতে হবে। তো তখন শত শত গোপসখারা তারা গোবস্ব নিয়ে তারাও বেরিয়ে পড়েছেন, তাদের খাবার টাবার নিয়ে ভোরবেলা তারাও বেরিয়ে পড়েছেন, আর কৃষ্ণ খুব ভোরবেলা তিনিও তার গোবস্বদের নিয়ে খাবার নিয়ে তিনিও বেরিয়ে পড়েছেন। তো রাস্তাতে গিয়ে সব গোপবালকদের সাথে তারা দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তো এদিন ভোরবেলা যেতে যেতে হঠাৎ করে মনে হয়েছে কোন এক গোপবালক তিনি কি করেছেন, এক গোপবালকের যে পুটলি মা দিয়েছে সেটাকে ছিনাই নিয়েছে। তখন সে কান্না করতে করতে তার পিছনে দৌড়াচ্ছে, সে দৌড়ালে কি হবে, সে এটা নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে। তখন সে দৌড়াচ্ছে, আমাকে দাও আমার পুটলি। তখন সে আবার তার পিছনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, সে কি করছে, সে আরেকজনকে দিয়ে দিচ্ছে। তো এরকম করে খুব ক্রন্দন করছে, একজন থেকে আরেকজন পুটলি নিয়ে নিচ্ছে। তো কৃষ্ণ দেখছেন এরকম তাদের মধ্যে, বন্ধুদের মধ্যে চলছে। করতে করতে কৃষ্ণ বলে, না না, ওর পুটলিটা ফেরত দাও। তো এরকম পরস্পর বিভিন্ন গোপবালকদের সাথে কৃষ্ণ তিনি আনন্দ লীলা করতেন, আনন্দ অনুভব করতেন। কৃষ্ণ বলরাম সেখানে যেতেন। তো এরকম করতে করতে হঠাৎ করে তারা কি দেখছেন, না যে একটা গুহার মতো দেখছে, বিরাট একটা গুহা। কৃষ্ণ বলরাম একটু অনেক দূরে আছে, তখন দেখছে একটা বড় গুহা, বিশাল। তখন মনে হলো যে আজকে আমরা এই প্রাতরাশটা এই গুহার ভিতরে করলে মনে হয় ভালো হয়। তখন কৃষ্ণকে ডাকছে, ওরা দৌড়ে দৌড়ে ওখানে চলে গেছে। ওখানে চলে গিয়ে সবাই সেই গুহার মধ্যে ঢুকছে, আর কৃষ্ণ অনেক দূরে রয়েছেন। তো এই যে গুহাটা আসলে অঘাসুর ছিল, এই অঘাসুর তার মুখটা হাঁ করে রয়েছে, কিন্তু গোপবালকরা মনে করছে বিরাট একটা গুহা আছে, আজকে আমরা এই পাহাড়ের গুহার মধ্যে আজকে ভোজন করব, প্রাতরাস করব। তাদের এরকম মনোভাব এসছে। তো সঙ্গে সঙ্গে তারা তার ভিতরে ঢুকছে, আর এই অঘাসুর সে কি করছে, না এমন ভাবে সে আকর্ষণ করছে। তখন সেই গোপবালকরা তার ভিতরে প্রবেশ করে যাচ্ছে এবং গোবৎসরাও প্রবেশ করে যাচ্ছে, আর কৃষ্ণ দেখছেন। তখন ওরা ভিতরে ঢুকে গিয়ে কৃষ্ণকে ডাকছে যখন, তখন সঙ্গে সঙ্গে সে অঘাসুর কি করেছে, না সেখানে কৃষ্ণ যাতে আসে তার জন্য সে অপেক্ষা করছে। তখন কিছু সময় পরে কৃষ্ণ অলরেডি বুঝে গেছেন, তিনি দেখছেন যে কংস প্রতিদিন একটার পর একটা অসুরকে পাঠাচ্ছে, আর আজকে এই অঘাসুরকে পাঠিয়েছে, এ সর্পর রূপ ধারণ করে রয়েছে, হাঁ করে রয়েছে। আর তার ভিতরে ঢুকে ভাবছে খুব সুন্দর, ঠান্ডা, অনেক বিভিন্ন জিনিস রয়েছে দেখছে তার ভিতরে, এত বড় গুহা করে রেখেছে একদম, মানে বুঝতে দিচ্ছে না যে সাপ। তখন যেই কৃষ্ণ তার ভিতরে আবার প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে অঘাসুর কি করেছে, তার মুখটা যে হাঁ করে রেখেছিল তখন সেটাকে বন্ধ করে দিয়েছে। ও ভাবছে এবারে কৃষ্ণ বলরাম সেদিন আসেননি, তো এইসব ভাবছে যে আজকে আমি কি করব, না এদেরকে বধ করে দিব, এই কৃষ্ণকে আমরা বধ করে দিব। তো এরকম ভাবনা, তো এইভাবে যে অঘাসুর মুখটা বন্ধ করে তখন বধ করার চেষ্টা করছে, তখন তার মধ্যে অন্যান্য গোপবালকরা সব অজ্ঞান হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তো কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তাকে কেউ বধ করতে পারে না। তখন কৃষ্ণ কি করলেন, না তার নিজের অলৌকিক শক্তি প্রদর্শন করলেন। তখন তিনি নিজেকে বড় হতে শুরু করলেন, বিরাট রূপ ধারণ করলেন। তার মধ্যে যে নিজে বড় হতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে অঘাসুর সেও আস্তে 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 তার মুখটা বেদন করে ফেটে একদম বধ হয়ে গেছে। আর কৃষ্ণ তার অমৃতময় দৃষ্টি নিক্ষেপ করলেন গোবৎসদের গোপবালকদের, তখন সঙ্গে সঙ্গে সে অমৃতময় দৃষ্টির দ্বারা সমস্ত গোপবালক গোবৎসগণ যে অজ্ঞান হয়ে গেছিল, সব চেতনা হারিয়ে গেছিল, তখন ওরা আবার পুনঃ চেতনা লাভ করে সেখান থেকে বেরিয়ে এসছে। এভাবে অঘাসুরকে বধ করেছেন। এই বনভোজন করতে গিয়েও সেখানেও তাদের বিভিন্ন বাধাতে প্রতিপন্ন হতে হয়েছে, কিন্তু এসব গোপবালকেরা তারা কৃষ্ণের ছাড়া কিছু জানত না, তার সেখানে ঢুকছে তারা কোনো ভয় নেই। এই যে অঘাসুর সাপ সে বধ করে দিবে, তাদের এই সমস্ত গুহার মধ্যে ঢুকছে নির্বিকার, কেন জানে কৃষ্ণ আমাদের কাছে আছে। তো কৃষ্ণ যদি থাকেন তাহলে তারা কোনো ভয় নেই। ভগবান একটা নাম হচ্ছে অভয় চরণার বিন্দ, কি নাম, সেজন্য গোবিন্দ দাস ঠাকুর লিখলেন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। তো এইভাবে আমরা যদি মনুষ্য জীবনকে মুক্ত করতে চাই, দুর্লভ মনুষ্য জীবন পাওয়া যায় না, তাই আমাদের কি করা উচিত? সে অভয়চরণ ভগবান কৃষ্ণ, তার নাম হচ্ছে কৃষ্ণ, তার পাদপদ্মে আমাদের আশ্রয় গ্রহণ করা উচিত। কেন? উনি হচ্ছেন আশ্রয়দাতা। সেজন্য গোপসখেরা কখনো তারা কোনো চিন্তা করত না, যে কোনো বিপদ ভয় আসুক না কেন, তারা সবসময় কৃষ্ণকেই ডাকত। তারা জানত না যে কৃষ্ণ ভগবান নাকি, এইসব বুঝার চেষ্টা করত না, তারা এগুলো জানারও চেষ্টা করত না, তারা জানত কৃষ্ণ আমাদের বন্ধু, ব্যাস আর কিছু না। তো এইরকম তারা কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিল যে সমস্ত বিপদ থেকেও কৃষ্ণ সেখানে তাদের রক্ষা করতেন। তো এই অঘাসুর আসলে ভগবানের দ্বারা বধ হল, সে মুক্ত হয়ে গেল। কি করে, সে কিরকম এরকম কাজ করলো যে ভগবানের দ্বারা মৃত্যুবরণ করছে? আসলে এ অভিশপ্ত ছিল। এক সময় অষ্টবক্র ঋষি, অষ্টবক্র মুনি, তিনি তার শরীরটা আট রকম বাঁকা, তিনি যখন হাঁটতেন আট রকম ব্যাঙ্কে ব্যাঙ্কে চলতেন, আর ব্যাঙ্কে ব্যাঙ্কে হাঁটছেন। তো এই অঘাসুর পূর্ব জীবনে ছিল শঙ্খাসুরের পুত্র। তো এই শঙ্খাসুরের পুত্র, ও খুব সুন্দর শরীর ছিল, মনে করত আমি খুব সুন্দর, আর এ অষ্টবক্র মুনিকে দেখে ব্যঙ্গ করছিল, তাকে নকল করে হাঁটার চেষ্টা করছিল আর হাসাহাসি করছিল অষ্টবক্র মুনিকে দেখে। অনেক সময় আমরা যেমন কি বলে বাংলায়, ব্যঙ্গ করা বলে, ব্যঙ্গ আর কি বলে, টিটকারি, রহস্য আর কি বলে, মজা করে, সে যদি বাঁকছে তাকে এরকম কিছু একটা বলে, হাসিয়ে মানে হাসে, ব্যঙ্গ করে, মজাটা একটা আলাদা, এ ব্যঙ্গ করে, টিটকারি করা আর কি, ভালো দিকে দেখানো, ও এরকম শরীর মুনি এরকম হাঁটছে, তো এরকম করে খুব জোরে হাসত, আর সেরকম অষ্টবক্র মুনিকে নকল করে সেও ভেঁচকাত। তো এইরকম ভাবে যাওয়ার ফলে, আর বারবার অষ্টবক্র মুনির সামনে গিয়ে তাকে এরকম বলতো, তোর মুনি অনেক ধৈর্য ধরেছেন, তবু কিছু বলেন না, তবু সেই শঙ্খাসুরের পুত্র বারবার সামনে গিয়ে মুনিকে সে কি করছে না, অনুকরণ করে ওই রকম নিজে দেখাচ্ছে আর হাসি দিচ্ছে, ফাটা করছে। তখন মুনি খুব ক্রোধান্বিত হয়েছেন, বলে দেখো এই যে শরীর, এটা পূর্বের কর্ম অনুসারে জীব পেয়ে থাকে, তো এখানে তুমি আবার আমাকে এই শরীরকে দেখে, আমার এরকম আট প্রকার বাঁকা শরীর আমি হাঁটছি দেখে, তুমি আমাকে আবার নকল করছো আর এরকম ভেঁচকাছ, এটা তো ঠিক না। এটা তো এই যে প্রত্যেকটা শরীর জীব পায় তার পূর্বের কর্ম অনুসারে, এটা ভগবান দিয়েছেন, তো তুমি আমাকে এভাবে অপমান করছো কেন, তো এটা ঠিক না, তুমি এটা করো না। তবু সে শঙ্খাসুরের পুত্র সে বারবার চেষ্টা করছে তাকে নকল করে, চিৎকারি করে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য। তো মুনি, অষ্টবক্র মুনি রেগে গেলেন একবারে, তো বললেন দেখো আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি এরকম সর্পজনী ভব। কেন? সাপ এরকম অনেক বাঁকা হয়ে থাকে, যে যখন যায় ব্যাঙ্কে ব্যাঙ্কে যায়, অতএব তুমি সাপ হয়ে যাও। তখন ওর জ্ঞান হয়েছে, অভিশাপ শুনে তখন চলে এসেছে পাদপদ্মের কাছে, পড়ে ক্ষমা চাইছে যে আপনি দয়ালু, ক্ষমার সাগর, দয়া করুন, আমি এরকম আপনাকে অপমান করলাম, নকল করলাম, তো আপনি আমাকে ক্ষমা করুন। তখন সঙ্গে সঙ্গে অষ্টবক্র ঋষি, ঠিক আছে তুমি যখন ক্ষমা চাইছ অবশ্যই আমি ক্ষমা করছি, কিন্তু তোমার এই সর্প দেহ অবশ্য পাবে, তুমি দ্বাপর যুগে কংসের অনুচর রূপে, বকাসুর এবং পুতনার ভাই রূপে তুমি জন্মগ্রহণ করবে, অসুর মানে একটা অঘাসুর তোমার নাম হবে, তো সেখানে সর্প, বড় অজগর সাপ, বিশাল সাপের দেহ লাভ করবে, আর ভগবান কৃষ্ণ কর্তৃক যখন কৃষ্ণ বনভোজন করবেন গোচারণ লীলায় খেলা করবেন, তো তুমি সেখানে গুহার মতো হাঁ করে থাকবে, তো সখারা ভাবে এটা আমাদের আজ প্রাতরাস বনভোজনের একটা সুন্দর যোগ্য স্থান হবে, তা আমরা এখানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো, এরকম ভেবে সেখানে তুমি আকর্ষণ করবে আর তার তোমার মধ্যে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই গোপ তিনি জানতে পারবেন, তিনি অন্তর্যামী, তো তিনিও তোমার এই গুহার মধ্যে বা তোমার এই পেটের মধ্যে তুমি যেহেতু হাঁ করে থাকছ এটা পাহাড়ের গুহার মতো দেখাবে, কৃষ্ণ সেখানে না জানার মতো তিনিও প্রবেশ করবেন। ভগবান হচ্ছেন অন্তর্যামী, তিনি সর্বকারণের কারণ, তিনি সব জানেন, তো তিনি প্রবেশ করবেন। এবং তুমি যখন মুখটা বন্ধ করে মারার চেষ্টা করবে প্রতিশোধ নেওয়ার জন্য, কেন এখানে এই অঘাসুরের মনোভাবটা কি ছিল, ভক্তিবিনু ঠাকুর বলছেন আমাদের ভক্তি জীবনেও এটা অনর্থ থাকে, অনেক অনর্থ আছে। অনর্থ মানে হচ্ছে ভক্তি জীবনে আগাতে দেয় না, আমাদেরকে নিচে ফেলে দেয়। তো এই ভগবান কৃষ্ণ বিভিন্ন অসুরকে বধ করে আমাদের ভক্তি জীবনে বিভিন্ন অর্থ অনর্থকে তিনি ধ্বংস করেছেন, নাশ করেছেন। তো এখানে অঘাসুরকে বধ করে ভক্তি জীবনে কি অনর্থকে তিনি নষ্ট করেছেন, মাৎসর্য, হিংসা, প্রতিশোধ মনোভাব, এইগুলি একটা একটা আমাদের অনর্থ। আমরা ভক্তি জীবনে এসেও অনেক সময় প্রতিশোধ নেওয়ার মনোভাব থাকে। এই অঘাসুরের প্রতিশোধ কি মনোভাব ছিল, না বকাসুর ছিল তার ভাই, পুতনা ছিল তার বোন। পুতনা যখন সে কংসের দ্বারা প্রেরিত হয়ে স্তনে কালকোট বিষ মাখিয়ে সে গিয়েছিল খেচরি, মানে সে উড়াতে পারত, আর সে গিয়েছিল কৃষ্ণ যখন সাত দিন মাত্র তাকে বধ করার জন্য গিয়েছিল, তো সেখানে কৃষ্ণ সাত দিন বয়সেও পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। কেউ স্তনে কালকোট বিষ মাখিয়ে তার পুত্রকে যদি খাওয়াবে বাঁচবে, বাঁচবে না। তো সেখানে পুতনাকে কৃষ্ণ কি করলেন, বধ করলেন, কিন্তু ভগবানের হস্তে বধ হলে তার মুক্তি হয়। কিন্তু পুতনাকে ভগবান কি করলেন, তাকে মুক্তি নয়, বৈকুণ্ঠ গতি নয়, তাকে দিলেন গোলক বৃন্দাবন গতি। কেন না, পুতনা রাক্ষসী মাতৃবধ চিন্তাধারা করেছিল, যদিও বলি মহারাজের কন্যা ছিল রত্নমালা, পূর্ব জীবনে এই পুতনা রাক্ষসী সে চিন্তা করেছিল যখন বলি মহারাজ দান করছিলেন যজ্ঞতে, বামনদেব স্বয়ং ভগবান সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ভিক্ষাম দেহি, আর সেখানে বলি মহারাজ মানে কন্যা রত্নমালা, তখন এই বামনদেবকে দেখে তার মনে হয়েছিল কন্যা বা বোন যে কেউ, তো সেখানে মনে হয়েছিল যে না, যে এই সন্তান যদি আমার পুত্র হতো তাহলে আমি একে স্তন প্রদান করতাম, এরকম ভাবনা প্রথমে বামনদেবকে দর্শন করে। বামনদেব খুব ছোট্ট বাচ্চা হয়ে এসছেন আর তাকে এত সুন্দর রূপ দর্শন করে, তো সেই রত্নমালা সে খুব আনন্দে মানে মায়ের মতো মাতৃস্নেহে তাকে পুত্রর চিন্তা করেছিল যে আমার পুত্র যদি এরকম পেতাম তাহলে আমি তাকে স্তন দান করতাম, আমি মায়ের ভাব ছিল। কিন্তু পরবর্তীকালে এই রত্নমালা যখন দেখল যে বামনদেব যখন এই বলি মহারাজ তিনি ত্রিপাদ ভূমি সংকল্প করেছিলেন, বামনদেব ভিক্ষা চেয়েছিলেন যে ত্রিপাদ ভূমি আমি চাই আর কিছু না, তখন ত্রিপাদ ভূমি যখন বামনদেবকে তিনি দিতে গেলেন তার দুটি পায়ে স্বর্গ মর্ত পাতাল লোককে ভগবান নিয়ে নিলেন। বলি মহারাজ তো একছত্র সম্রাট হয়ে গেছিলেন স্বর্গরাজ্যের মর্ত্যভূমি পাতাল লোকের, তিনি রাজা হয়েছিলেন, দেবতাদেরকে তিনি পরাস্ত করেছিলেন, আমরা দেবতাদের পূজা করি, কিন্তু দেবতাদেরও লোকটা পথটাও অনিত্য, কখনো কখনো অসুরেরা তারা শক্তিশালী হয়, তারা আরাধনা করে দেবতাদেরই আরাধনা করে এবং শক্তিশালী হয়ে তারা কি করে দেবতাদেরও তাদের লোক থেকে বিতাড়িত করে দেয়, তার মানে দেবলোকও নিত্য নয়। আমরা অনেক সময় স্বর্গলোকে যাওয়ার চেষ্টা করি, দুর্গা কালী শিব কত দেবতা পূজা করি, কিন্তু দেবতারা নিজেরাই রক্ষিত নাই, তারা অন্যকে রক্ষা করবে কি করে, সেজন্য তারাও সুরক্ষিত নয়। সকলের আশ্রয়দাতা হচ্ছেন ভগবান, সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে, এই জন্য ভগবানের নাম হচ্ছে মুরারি, মুক্তিদাতা। দেবতার ভগবানের আজ্ঞাবহ দাস দাসী, তারা এক একটি দায়িত্ব ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে থাকেন। যেমন ইন্দ্রদেব বৃষ্টির দায়িত্ব নিয়েছেন, বরুণ দেব জল, অগ্নিদেব আগুন, পবন দেব হাওয়া, এসব এক এক দেবতা এক একটা দায়িত্ব। দুর্গা মাতা এই জড়জগৎ রূপক দুর্গের সুপারিনটেন্ডেন্ট। আমরা যেমন সরকার, তা জেলখানা আছে, যখন কেউ আইন উল্লঙ্ঘন করে তখন জেলে পুরিয়ে দেওয়া হয়, জেলখানাটাকে দুর্গ বলা হয়, সেখানে সুপারিনটেন্ডেন্ট থাকে পরিচালনা করার জন্য জেলখানাকে। ঠিক দুর্গা হচ্ছেন এক একটি ব্রহ্মাণ্ডের, এই ব্রহ্মাণ্ডকে এই জড়জগৎকে বলা হয় দুর্গ, জেলখানা সদৃশ, এই জন্য এটাকে বলা হয় দেবী ধাম। হ্যাঁ, আমরা এই দেবী ধামে আছি, এই জন্য এই দেবী ধামে আদ্যা শক্তি হচ্ছেন দুর্গা, কিন্তু সমস্ত শক্তির উৎস হচ্ছেন শ্রীমতী রাধারানী। হ্যাঁ, সকলে শক্তির শক্তি, হ্যাঁ সেজন্য রাধারানীকে বলা হয় ঊর্জেশ্বরী। হ্যাঁ, সমস্ত শক্তি উৎস হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এই রাধারানীর শক্তি দুর্গা, হ্যাঁ ছায়া, শক্তি মানে তার ছায়া কেবল। তো এই ছায়ার এত শক্তি, মানে একটা ব্রহ্মাণ্ডের আধিকারিক তিনি পরিচালনা করেন, আর সেখানে দণ্ডদান করেন। তার তিন দুই প্রকার মায়া শক্তি রয়েছে, মহামায়া তাকে বলা হয়। কি সেই দুইটি শক্তি? একটা হচ্ছে আবরণাত্মিকা শক্তি, আর একটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা শক্তি। যেমন প্রক্ষেপাত্মিকা শক্তির দ্বারা কি করেন, যেমন আমরা দেখছি সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর। আমরা এটা দেখছি, স্কুল কলেজ ডিগ্রি রয়েছে, বলছে আমি খুব জ্ঞানী পণ্ডিত, আমার জ্ঞান অর্জন করেছি, বিদ্যালয়ে গিয়েছি, কিন্তু আমরা সিগারেট পান করছি। লোক বলছে সিগারেট পান করো, শরীর ঠান্ডা থাকবে, খাচ্ছে আগুন কিন্তু বলছে শরীর ঠান্ডা থাকবে, তাহলে কত মূর্খ। এটাকে আর বলে না, না বিড়ি না খেলে, সিগারেট না খেলে তোমার এমনি ইমেজ আসবে না, আমাদেরকে বুঝতে দিবে না, এটাকে বলে প্রক্ষেপাত্মিকা শক্তি, মায়া। দুর্গা এইভাবে প্রক্ষেপাত্মিকা শক্তি, আমরা দেখছি কিন্তু খারাপ, স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, তবু সেটাকে গ্রহণ করার চেষ্টা, তার মানে ওই জ্ঞানটা অজ্ঞান, এটা মায়ার প্রক্ষেপাত্মিকা শক্তি, বুঝতে দিবে না, দূরে ছুড়ে ফেলে দিবে, আপনাকে বুঝতে দিবে না। তো এইরকমই আবরণাত্মিকা শক্তি আবরণ করে রাখে মায়া, কি আমি কে আমরা জানি না। আমরা সবাই বলি আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার দেহ, কিন্তু আমি কে আমরা কেউ জানি না, আমরা সব মিথ্যা পরিচয় দিয়ে থাকি। তো এই আবরণাত্মিকা শক্তি মায়ার, দুর্গা মহামায়া তাকে বলা হয়, তিনি আবরণ করে রেখে দেন। মায়া মানে যা নয়, বা মৃয়তে অনয়া ইতি মায়া। আমরা সবসময় চেষ্টা করি কি না, মাপার চেষ্টা করি, অ থেকে ক্ষ এই জ্ঞানের দ্বারা আমরা বিচার করি, মাপতে চেষ্টা করি। যেমন ব্রহ্মা পর্যন্ত তিনি এই জগতের শ্রেষ্ঠ জীব এবং সমস্ত দেবতার মধ্যে উনি প্রথম, তিনি পর্যন্ত বুঝতে পারেন না, মাপার চেষ্টা করেন। তো সেটা হচ্ছে মায়া, আর যা নয়। যেমন এই দেহটা আমি নয়, বাবাটা আমার নয়, ছেলেটা আমার নয়, আমরা বলি আমার বাবা, আমার মা। তাহলে বাবা যখন দেহ ত্যাগ করে সেদিন সবাই জ্ঞান হয় যে আজ বাবা চলে গেলেন, তাহলে বাবা তো শুয়ে আছে, মা তো শুয়ে আছে, তাহলে আমরা কেন বলছি বাবা চলে গেলেন? তাহলে আমরা এতদিন মিথ্যা বলে আসছিলাম, গ্রামের লোককে ডাকছি আজ বাবা চলে গেলেন আপনারা আসুন, গ্রামের লোকে এসে দেখছে সেই ছেলে যে ডেকেছিল বাবা সেই পালঙ্কে শুয়ে আছে, সেই পোশাক আছে। আরে রমেন, তুই আমাদের ডাকলি, তোর বাবা চলে গেছেন বলে ক্রন্দন করতে করতে, আমরা তোমাকে ভাবলাম তুমি বাবা কোথায় চলে গেছে, তাই আমরা এসে তোমাকে একটু সান্ত্বনা দিতে। না না, চিন্তা করো না, বাবা ফিরে আসবে, তোমার বাবা এখানে শুয়ে আছে, এই পালঙ্কে শুয়ে আছে, তার সেই চেন রয়েছে, গলার মালা রয়েছে, আর সেই পোশাক রয়েছে, আর তুমি বলছো চলে গেছে, এত মিথ্যাবাদী হয়ে গেছো, ক্রন্দন করছে। তা আপনারা বলুন কি উত্তর দিবেন? তাহলে এইটা বাবা, যেটাকে বাবা বলছিলাম এতদিন, সেটা আসলে বাবা নয়। তাহলে এই জগতে আমরা কত মিথ্যা প্রচার করছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, কত দেহের পরিচয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলিম খ্রিস্টান, এই দেহের পরিচয়, এই দেহের পরিচয় অনিত্য মিথ্যা। তো সেটা মানুষ জানে না। তো এই দুর্গা মাতা তিনি মহামায়া রূপে ভগবান তিনি কি করেছেন, তাকে এই জেলের সুপারিনটেন্ডেন্ট করে ভুলিয়ে রাখছেন। ঠিক এই দুর্গার মতো আরেকজন রয়েছেন একই রকম দেখতে, তিনি হচ্ছেন যুগমায়া, ইনি হচ্ছেন মহামায়া। আর যুগমায়া হচ্ছে কি না, তিনি কৃষ্ণ সেবাতে আমাদেরকে নিযুক্ত করেন। ঠিক একই রকম দেখতে, সেটা আমাদেরকে বুঝতে পারি না। একটি আমাদেরকে আবরণ করে প্রক্ষেপাত্মিকা শক্তি এবং আবরণাত্মিকা দ্বারা জীবকে ভুলিয়ে দেয়, বলে এই দেহটা আমি, আমার দেহ আমরা ভাবছি, আমার বাবা ভাবছি, কিন্তু না, আমি দেহ নয়, আমি হাত নয়, আমি মাথা নয়, এরকম আমার হাত, তাহলে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, ভগবানের সেবক, আত্মা। এ দেহেতে থাকলে এই দেহটা কাজ করে, আত্মা চলে গেলে আর সেই দেহটা বাবা নয়, মা নয়। হ্যাঁ, তো সেজন্য আমাদের জ্ঞান হয় যখন কখনো কেউ মারা যায়, সেই দিন জ্ঞান হয়, তার আগে আমাদের জ্ঞান হয় না। তো এই জন্যই ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে আমাদের সেই জ্ঞানটা উদিত হয়। তো সেজন্য এই জড় জগতে ভগবান সৃষ্টি করেছেন আমাদেরকে সংশোধনাগারের মতো, জেলখানায়। তাই তিনি তার ভক্তদের পাঠিয়ে দেন, শুদ্ধ ভক্তদের পাঠিয়ে দেন, গীতা ভাগবত আইন গ্রন্থকে পাঠিয়ে দেন, যে এইগুলি শিক্ষা দেওয়ার মাধ্যমে যখন মানুষ গ্রহণ করবে তখন সে বুঝবে, ও আমি এতদিন মিথ্যে মিথ্যে যা কিছু করছিলাম সব ফলস, তাই আমার কিছু হারিয়ে যাচ্ছে, তখন হতাশা হচ্ছে, উৎকণ্ঠা হচ্ছে, উদ্বেগ হচ্ছে, পরস্পর মধ্যে যুদ্ধ লাগাচ্ছি, ঝগড়া করছি, মারামারি করছি, আর সারা বিশ্বে কেন যুদ্ধ পরস্পর মধ্যে, না এই দেহের পরিচয়ের জন্য ডাঙ্গা লাগছে। হিন্দু আত্মপরিচয়ের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হয়। সেই কৃষ্ণ ভক্তি কি, এই দেহ দিয়ে কৃষ্ণের সেবা। আমার দেহতে ইন্দ্রিয় রয়েছে, যেমন আজকে এখানে আমাদের অনেক ভক্ত রন্ধন করছে, হাত দিয়ে রন্ধন করছে, এখানে অনেকে পিকনিক করতে এসছে, ভক্তরাও পিকনিক করতে এসছে, অনেক নতুন লোকও এসছে যারা হয়তো ভক্ত হয়নি, ও আপনারা কোথায় যাচ্ছেন, আমরা নদীর ধারে এটা পিকনিক করতে যাচ্ছি, আধ্যাত্মিক পিকনিক। কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বনভোজন করতেন, আমরা তার অনুসরণ করার জন্য, কৃষ্ণকে চিন্তা করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য যাচ্ছি, ও আমরাও যাব। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে বাইরের লোকও তারাও পিকনিক করছে, অনেকে হয়তো গান বাজনা বাজায়, সিনেমা আর্টিস্টদের বা কোনো কিছু আজে বাজে গান বাজায়, আবার খাওয়া দাওয়া করে হয়তো মদ মাংস, যেগুলি আমাদেরকে আরো নিচে নিয়ে যাবে। কিন্তু ভক্তরা কি করছে, তাদের ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবাতে লাগার জন্য চেষ্টা। বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ করছেন যে আপনারা আসুন, যেমন কৃষ্ণ বলরাম তারা নিজেদের বাড়ি থেকে বা অন্যান্য বন্ধুরা গোপসখারা, শত শত গোপসখারা নিজেদের বাড়ি থেকে সব নিয়ে যেতেন কৃষ্ণের জন্য। হ্যাঁ, সবকিছু মায়েরা দিত কৃষ্ণের জন্য, তারা সব কৃষ্ণকে খাওয়াবে এই চিন্তা করে, সেজন্য আপনারাও কিছু নিয়ে আসবেন, হয়তো অনেকে নিয়ে আসতে ভারী হবে, বলছেন না আমরা একটু লক্ষ্মী নিয়ে যাব, সেখানে থেকে চাল ডাল কিনা হবে, সেই চাল ডাল নিয়ে সেখানে আমরা রন্ধন করা হবে, আর কৃষ্ণকে ভোগ লাগবে, আর সেই প্রসাদ আমরা পাব, সেই রকম একটা ব্যবস্থা। কেউ হয়তো ভারী হবে, গাড়িতে যাব, এই চাল ডাল বয়ে নিয়ে যাব, ঠিক আছে না আমরা কিছু অর্থ নিয়ে যাব, আর সেই অর্থগুলি দিয়ে গাড়ি করে সব নিয়ে আসুন, রন্ধন হবে, আমরা গিয়ে সাহায্য করব। তো সব ভক্তরা আসে এখানে সাহায্য করছে, রন্ধন হচ্ছে, ভোগ লাগছে, এখন ভোগ লাগছে না, লাগিনি, লাগবে তো, ভোগ লাগবে, তারপরে প্রসাদ হবে। আর তার মধ্যে আমরা এখানে ইতিমধ্যে কৃষ্ণ লীলা শ্রবণ করছি, কেন না, আমাদের ইন্দ্রিয়গুলিকে পবিত্র করার জন্য। আমরা কান দিয়ে কিছু শুনি, সেখানে কি হয়, আমরা সেটা শুনে আসক্ত হয়ে পড়ি সেই বিষয়ের প্রতি, সেই ব্যক্তির প্রতি। তো সেজন্য ভক্তরা কি শুনে, কৃষ্ণের কথা শুনে। যেমন রুক্মিণী মাতা, তার বাড়িতে তিনি ছোটবেলায় শুনতেন, সমস্ত মুনি ঋষিরা যেতেন, সেখানে কৃষ্ণের কথা বলতেন, কৃষ্ণ সব থেকে সুন্দর, সমস্ত জগতে তিনি শক্তিশালী, এরকম কত কিছু শুনতেন। তো রুক্মিণী মাতায় শুনতে শুনতে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আমরা এরকম অনেক সময় কোন ছেলে মেয়ের প্রতি রাজনৈতিক দলের কথা শুনে আসক্ত হয়ে পড়ি, কিন্তু এই যে আসক্তি শোনার মাধ্যমে কোন রাজনৈতিক দলের প্রতি, কোন ছেলের প্রতি, কোন মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি, কিন্তু এটি, এই কাম আমাদের অন্ধকারে নিয়ে যায়, আমাদের নরকে নিয়ে যায়, হ্যাঁ আমাদের বারম্বার জন্ম মৃত্যু চক্রে নিয়ে যায়। কিন্তু যখন আমরা কৃষ্ণের কথা শুনে আসক্ত হই তখন কি হবে না, আমাদের এই কাম বাসনা যেটি অন্ধকার, যেটা বারম্বার জন্ম মৃত্যু চক্রে আমাদেরকে ঘুরাচ্ছে, সেখান থেকে আমরা আলোকিত হই, দিব্য জ্ঞান লাভ করি, আর আমরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারি। এই জন্য আমরা ভগবানের কথা শোনার চেষ্টা করি, আকৃষ্ট হন, দেখুন শুনুন, কিন্তু কৃষ্ণর কথা শুনুন, কৃষ্ণের কথা দেখুন, কৃষ্ণ বিগ্রহ দর্শন করুন। এই জন্য গৌর নিতায় এখানে চলে এসছেন, হ্যাঁ মায়াপুর ধাম থেকে নিতাই গৌর, কলিযুগে তিনি কৃষ্ণ বলরাম, কলিযুগে প্রেম ভক্তি দান করতে, নাম দান করতে, হৃদয়ের মার্জনাকে মহিলা দুর্বাসনা রূপক মহিলাকে দূরীকরণ করতে ভগবান নিজে তিনি অবতরণ করলেন, আচরণ করে শিখাবেন গৌর নিতায়। সেজন্য এখানে নিতাই গৌর তার শিক্ষা কি, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম হচ্ছে একমাত্র আমাদের গতি, অন্য কোন গতি নেই। তিনবার বলছেন কেন, এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, সেজন্য নাম ব্রহ্ম। তো এইসব সাধু সঙ্গে করার মাধ্যমে আমাদের ভক্তি জীবনে কি হয় না, কৃষ্ণকে গ্রহণ করা হয়। তখন আমাদের মধ্যে অন্যের প্রতি যে হিংসা দ্বেষ মাৎসর্য ভাব সেগুলি চলে যায়। তাই ভগবান কৃষ্ণ এসে অঘাসুরকে বধ করে ভক্তের হৃদয়ে সেই মাৎসর্য পরায়ণ ভাবটাকে, যে প্রতিশোধ নেওয়ার মনোভাবকে বধ করেন। সেজন্য আমাদের উচিত সাধু সঙ্গে থেকে ভগবানের নাম গ্রহণ করা, তাহলে আমাদের যে প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে আমরা মুক্ত হতে পারি। তো প্রতিশোধ নেওয়ার মনোভাবটা ঠিক না ভুল, কারো প্রতিশোধ নেবেন, আজ আপনার কেউ ছেলেকে খুন করে দিল, তা আপনি যদি আবার ওর ছেলেকে কি খুন করেন, এই কর্মটা চলতে থাকবে কি না চলতে থাকবে না, এই জড় জগতে এটা হচ্ছে কি না হচ্ছে না, ও আমার দলের লোকে মেরে দিল আমিও মেরে দিব, আমার বাড়ি আগুন লাগিয়ে দিল ওই বাড়ির আগুন লাগিয়ে দিব, তো এটা কি বলে কর্ম। আপনার কর্ম করতে থাকলে বারবার এরকম চলতে থাকবে, কিন্তু ভক্তি জীবনে আশা উদ্দেশ্য সাধু সঙ্গে এটি উপলব্ধি করা উচিত যে এই দেহটা ভগবানের, আত্মা ভগবানের নিত্য বিভিন্ন অংশ, দেহটাও ভগবানের। তো আত্মাকে কেউ হত্যা করতে পারে না, হয়তো দেহটাকে হত্যা করতে পারে, কিন্তু বিভিন্ন কর্ম অনুসারে আমরা এরকম দেহ পেলাম, কিন্তু আত্মাকে তো কেউ হত্যা করতে পারে না, না আমি পরবর্তীতে আমি এই জীবনে যে পূর্বের কাউকে হত্যা করেছিলাম তাই আমার ছেলে হত্যা হয়ে গেল, ঠিক আছে আমি এই জীবনে আর কাউকে হত্যা করব না, কারু ছেলেকে হত্যা করব না। আজ আমাদের কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কিছু হত্যা হয়ে যাচ্ছে, আমরা দুঃখ পাচ্ছি। একটা লোক ধনী লোক, সে কি করেছে তার মেয়ে বিয়ে দিচ্ছে, তো মেয়ে বিয়ে দিয়ে সারা গ্রাম অন্যান্য গ্রাম বহু লোককে খাওয়াচ্ছে, একদম ছাগল মাংস খাওয়াচ্ছে, সাতখানা ছাগল কেটে তাদের বলছে আমি দরিদ্র বা সমাজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমার মেয়ের বিয়ে খুব ভালো করে ভোজন করাবো। তো ধনী ঘরে অনেক সোনা দানা গয়না গাঁটি দিয়েছে, গাড়ি করে যেতে যেতে বিয়ে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন জামাই চলে যাচ্ছে মেয়েকে নিয়ে বিয়ে হয়ে, রাস্তাতে ডাকাত পড়েছে, তখন জামাই আর মেয়ে খুন হয়ে গেছে। তখন এই যে ধনী লোক, তখন তার খুব কষ্ট, আমার মেয়ে জামাইকে খুন করে দিল ডাকাতরা, আমি প্রতিশোধ নিব। তখন সারা দুনিয়ায় পুলিশ টুলিশ দেখছে এই ডাকাতরা কারা, তাদেরকে হত্যা করা হোক, আমার মেয়ে জামাই, মানে এটা জড়জাগতিক ভাবনা, আমি হত্যা করব তাদেরকে, জেলে দিব না, আমি তাদেরকে মৃত্যুবরণ চাই, তাদের মৃত্যু চাই। যেমন আজকাল আমরা মৃত্যু চাই জিন্দাবাদ করে রাজনৈতিক দলে, তো মানে উশৃঙ্খল সমাজ বর্তমান হয়ে গেছে, ঠিক অসুরিক। তো সেজন্য ভক্তি জীবনে আমরা এটি উপলব্ধি করতে পারি যে না, মনুষ্য শান্তিময় হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু যেহেতু আমাদের অজ্ঞানতা রয়েছে, দেহাত্ম বুদ্ধি রয়েছে, তাই আসুরিক চিন্তাধারা। তখন ওই ধনী লোকের গ্রাম দিয়ে একটা সাধু যাচ্ছিল হরিনাম করতে করতে, তখন ওই ধনী লোকটা সঙ্গে সঙ্গে গিয়ে সাধুকে ধরেছে, আপনি কেমন সাধু, আপনি ভগবান ভগবান করছেন, ভগবান আছে নাকি, ভগবান যদি সদিতকারে থাকতো, আরে আমি কত জনসমাজ সভা করলাম, সাতটা ছাগল কেটে কত লোককে খাওয়ালাম, প্রীতিভোজন করলাম, আর আমার মেয়ে জামাই কাটা হয়ে গেল, আমার ভগবান আছে নাকি? তো এরকম বলে সাধুকে চেষ্টাইজ করছে, বকাবকি করছে। তখন সাধু তো ধীর, বলছে আপনি সাতটা ছাগল কেটেছেন, তো আপনি ওই ছাগলের মা বাবা নেই? ছাগল কি এমনি জন্ম হয়েছে? তার মা বাবা আপনি যখন কাটছেন তারা কি ক্রন্দন করছে না? তারা কি কষ্ট পাচ্ছে না? আপনার ছেলে জামাইয়ের প্রতি আপনার এত দরদ, আর ওই ছাগলের মা বাবার তাদের কি দরদ নেই? আমি আসছিলাম মেদিনীপুরে, ছিলাম কয়েকদিন আগে, দেখছি একটা লরিবালা একটা কুকুর বাচ্চা শুয়েছিল, হট করে ওর মাথার উপরে চড়িয়ে দিয়েছে আর সেখানে চেপে থেকে গেছে। আর ওর মা ছিল একটু দূরে, দৌড়ে এসছে, ওখান থেকে আর যাচ্ছে না, সে একদম কাঁ কাঁ করছে, ক্রন্দন করছে, ছেলেকে খুব চাটছে। আর লরিবালা যখন আবার পিছনে গেছে, আর সঙ্গে সঙ্গে তখন সেই কুকুর মা তাকে টানতেছে আর নিয়ে যাওয়ার জন্য, কত কষ্ট পাচ্ছে। আমাদের ছেলে মেয়ে হয়ে গেলে আমরা আবার প্রতিশোধ, তখন কি করি, গাড়ি ভেঙে সেই ড্রাইভারকেও আবার খুন করে দিই। তো প্রত্যেকের কর্ম অনুসারে কিছু ভোগ হবে, কিন্তু আমি যখন আবার খুন করলাম আবার আমাকে খুন হতে হবে। তো ভক্তি জীবনে আসার উদ্দেশ্য হচ্ছে এটি, আত্মজ্ঞান লাভ করা। ও আমি নিশ্চয় খুন করেছিলাম, এটি ঘটে গেল, আর আমি এটা করব না, প্রতিশোধ নিব না। এই ভাবটি হচ্ছে আসুরিক ভাব। তো আসুরিক অঘাসুর, অঘাসুর এটি করেছে। আমাদের ছোট বক্সে যতটুকু শুনবেন ততটুকু আনন্দ নিন। তো এই অঘাসুর দেখছিল কৃষ্ণ সাত দিনে পুত্তনা রাক্ষসীকে বধ করেছিলেন। আর এই যে আমরা বলছিলাম বলি মহারাজ বোন বা তার মেয়ে বলা হয়েছে, দুটি জিনিস বলা হয়েছে। তো সেই রত্নমালা যখন বলি মহারাজ নিয়ে নিলেন, সমস্ত কিছু সম্পত্তি মানে তার স্বর্গমত্ত পাতালকে দখল করে নিলেন, তখন আর একটা পা আছে, কোথায় দিব, বামনদেব জিজ্ঞাসা করছেন। তখন বলি মহারাজ বলছেন আপনাদের দুটি পা ছিল, আর একটা পা দিন, নিশ্চয় আমি দিব। তখন নাভি থেকে একটা পা ভগবান বের করলেন, তখন বলি মহারাজ তার মস্তক দেখালেন, তখন বামনদেব তার মস্তক দিয়ে পাতাল লুকে পাঠিয়ে দিলেন। আর ভগবান বললেন, বলি তুমি আজ আমার চরণে আত্মসমর্পণ করেছ, তুমি নিজেকে আত্মসমর্পণ করেছ, অতএব আমি তোমার লোকে দাঁড়ি হয়ে থাকবো। এ হচ্ছে ভগবান, ভগবান দাঁড়ি হয়ে ভক্তের সেবা করতে চায়, তোমার যা নেই সব দিব, আর তোমার যা আছে আমি নিজে রক্ষা করব। ভগবান যেখানে রক্ষা করেন সেখানে আর কেউ কিছু করতে পারে না। এই যে রত্নমালা, ও দেখল যে বামনদেব রূপে তার পিতার বা ভাইয়ের সব নিয়ে নিলেন, তখন ওনার চিন্তা হলো যে আমার কুলে যদি এরকম সন্তান জন্মায় বা যদি আমি পাই কখনো, আমি স্তনে বিষ মাখিয়ে ওকে স্তন দান করে ওকে মেরে ফেলব। এই ভাব সেই রত্নমালা চিন্তা করেছিল। তাই পরবর্তীকালে সেই রত্নমালা পুতনা রাক্ষসী কংসের অনুচর রূপে জন্মগ্রহণ করেছিল। তাই কৃষ্ণ যখন সেই বামনদেব দ্বাপর যুগে তিনি কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র রূপে এলেন, আর সেখানে সাত দিন বয়স মাত্র, তো সেখানে এই কংস পুতনাকে পাঠিয়েছিল, আর পুতনা সুন্দরী রূপ ধারণ করে সেখানে গিয়েছিল কৃষ্ণকে বধ করার জন্য, স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে। কিন্তু যখন কৃষ্ণ দরবারে সেখানে নন্দ মহারাজের আলোয়ে সেখানে সে প্রবেশ করেছে সুন্দরী রূপ ধারণ করে, সেখানে নন্দ মহারাজ বা গোপেরা সবাই দেখছে সুন্দর মহালক্ষ্মীর মতো, কে সুন্দরী তাকে কেউ আর বাধাও দিচ্ছে না। এটা ছিল ছল, কপটতা। এই পুতনা রাক্ষসীও একটা আমাদের জীবনে অনর্থ, সেটা কি না, ছল রূপক গুরু। আজকাল তথাকথিত গুরুরা এরকম উপরে গুরুগিরি দেখাবে কিন্তু ভিতরে বিষ, কি না, কৃষ্ণকে বধ করার ভাবনা। আমরা প্রত্যেকের জীব হচ্ছে ভগবানের দাস, সদ্গুরু যিনি কৃষ্ণকে দান করেন, কিন্তু এই পুতনা রাক্ষসী কপট রূপ ধারণ করে, সুন্দর রূপ ধারণ করে, সে কৃষ্ণকে বধ করার চেষ্টা। গুরুদেব দীক্ষার মাধ্যমে জীবের হৃদয়ে কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তিকে দান করেন, আর সেখানে বর্তমান গুরুরা কি করে, কৃষ্ণ ভক্তি থেকে সরিয়ে নিয়ে যায়। তাই এটা পুতনা তত্ত্ব। অসৎ গুরুরা ঠিক পুতনা রাক্ষসীর মতো, তারা আমাদের হৃদয়ের ভক্তিকে নাশ করে, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে। যেমন শুক্রাচার্য, বলি মহারাজ যখন দান করতে চেয়েছেন বামন দেবকে, শুক্রাচার্য বলছেন না 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 না, এই বামন দেব স্বয়ং বিষ্ণু, তুমি দান করো না। দেখুন, গুরু ভগবত সেবা শিখাবে, আর এখানে গুরু বলছে না না, বামন দেব স্বয়ং বিষ্ণু, তুমি তার সেবা করো না, নিষেধ করে দিচ্ছে। তাহলে সেই গুরু কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণ সেবা, জীবের স্বরূপ কৃষ্ণের সেবা করা, গুরুর কাজ দীক্ষা নেওয়ার উদ্দেশ্য গুরুদেব কৃষ্ণ সেবাতে নিযুক্ত করবেন, কৃষ্ণ সেবা দান করবেন। এই জন্য আমরা প্রার্থনা করি ডেলি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, বন্ধুময়ী সাবধান মতে, বন্ধুময়ী সাবধান মতে। কেন, গুরুপাদ পদ্মেতে কৃষ্ণ সেবা পাওয়া যায়, দীক্ষার মাধ্যমে কৃষ্ণ সেবা কি করে করতে হবে সব ইন্দ্রিয় দিয়ে গুরুদেব শিখাবেন। আর এখানে বামন দেব স্বয়ং বিষ্ণু এসেছেন, আর সেখানে বলি মহারাজের গুরু শুক্রাচার্য অসুর গুরু নিষেধ করে দিচ্ছে, না না। কেন না, শুক্রাচার্য বলি মহারাজের উপরে নির্ভরশীল, সদ্গুরু তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন, তিনি কখনো শিষ্যের উপরে নির্ভরশীল নন। শিষ্য কর্তব্য গুরুতে সেবা করা, কিন্তু এইরকম নয় যে শুক্রাচার্য সে মনে করছে আমার অভাব, আমি শিষ্যের উপরে নির্ভরশীল, এই জন্য বামন দেব সব নিয়ে নেবেন, ও জানে, কিন্তু বলছে না না, বামন দেবকে কিছু দিও না, বাধা দিচ্ছে। সেজন্য পুতনা রাক্ষসী এই জড় জগতে ভক্তি জীবনে অনর্থ স্বরূপ আমাদের জীবনে, সেজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ হয় ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্ত সঙ্গে আমরা কৃষ্ণকে হৃদয়ে প্রকট করাতে পারি, যেখানে আমাদের সমস্ত ধনতি সমলম কৃষ্ণ, সমস্ত মহিলা কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য এসবগুলি থেকে আমরা মুক্ত হতে পারি, যখন আমরা শুদ্ধ ভক্তিকে জাগ্রত করি। এই জন্য সদ্গুরু কৃষ্ণকে দান করেন, আর অসৎগুরুরা কৃষ্ণ থেকে বঞ্চিত করেন। তো সেজন্য আমরা যদি কখনো কখনো এরকম পাল্লায় পড়ে যাই, অসৎগুরু পাল্লায়, তাহলে আমাদের কৃষ্ণ ভক্তি তো দূরে যাবে। সংসার নহে ক্ষয়, সংসার বন্ধন মুক্ত হবে না, যতদিন শুদ্ধ ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নাম কীর্তন হবে, তখন আমরা এই যে সংসার থেকে মুক্ত হতে পারবো, জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। সেই জন্য সদ্গুরু কৃষ্ণ সেবা শিখাবেন। পুত্তনা রাক্ষসী, কৃষ্ণ তো তাকে মাতৃগতি দিলেন, কৃষ্ণ ভগবান তার হস্তে যদি কেউ মৃত্যুবরণ করে, তিনি স্তন গ্রহণ করলেন, কিন্তু তাকে কেউ মারাতে পারলেন না। ছোট্ট একটা শিশু পুত্তনা, তার শরীরটা 12 মাইল, অত বড় শরীর ছিল, তো সে অত বড় শরীরের ব্যক্তি রূপ ধারণ করে গেছে একটা সুন্দরী মহিলা, লক্ষ্মীর মতো রূপ ধারণ করে গেছে, ছদ্মবেশ। তো এইরকম অনেক সময় আমরা জড় জগতে বাহিরে একরকম ভিতরে একরকম এরকম করি, যেমন বকাসুর, এই পুত্তনার আরেক ভাই ছিল বকাসুর, কৃষ্ণ বলরাম তার বন্ধুদেরকে নিয়ে যখন এই গোচারণে প্রতিদিন যেতেন, আর কিছু না কিছু অসুরকে বধ করতেন, সেখানে তারা খাওয়া দাওয়া করতেন, বনভোজন প্রতিদিন বনভোজন করতেন। আমরা হয়তো ভক্তরা পিকনিক করে, আধ্যাত্মিক পিকনিক বছরে হয়তো একবার শীতকালে, কিন্তু কৃষ্ণ তা বলরাম তার বন্ধুদেরকে নিয়ে প্রতিদিন করতেন। তো মানে বন্ধুরা হচ্ছে ভক্ত, বৈষ্ণব, ভক্ত সঙ্গ, কৃষ্ণকে নিয়ে গোপবালকেরা তারা কৃষ্ণ বলরামকে নিয়ে সবকিছু করতেন। তো সেজন্য আমাদের দৈনিক সাধুসঙ্গ করা উচিত, দৈনিক পিকনিক করা উচিত, শুধু এক জায়গায় কেন, দৈনিক বাড়িতে অন্যান্য বাড়িতে গিয়েও ভক্তদের দ্বারা সেখানে ভগবানকে কেন্দ্র করে গুণ কীর্তন করে সেখানে আমরা ভোজন করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি। তো সেজন্য একদিন কৃষ্ণ বলরাম তারা বৎসদেরকে নিয়ে গেছেন, পুটলি থেকে সব খাবার খাচ্ছেন বনের মধ্যে, খেতে খেতে তারা সবাই ভাবলো আমরা জল পান করব। তখন দেখছে অনেক পুষ্করিণী রয়েছে, তো সেসব পুষ্করিণী তে গিয়ে বাছুরদেরকে নিয়ে সব জল পান করাচ্ছে, এবং ওরাও সব জল অঞ্জলি করে পান করছে, গোপ বালকরা। আপনারা দেখবেন আগেকার লোকেরা যখন চাষ টাস করতে যেত, মাঠেই জল খেয়ে নিত, আজকাল জল খেয়ে তো আমাদের কত নানা রোগ হচ্ছে, হ্যাঁ না আগে, কিন্তু আগেকার পুষ্করিণীর জল, কুয়ার জল, মাঠের জল খেয়ে লোক সুস্থ থাকতো, ডাইজেশন ভালো হতো। এখন কত মেশিন, আমাদের সেদিন একজন এসছে বলছে 3.5 লাখ টাকা লাগবে এই মেশিনটা, ওই জল খেলে আপনার সব ঠিক হয়ে যাবে, কত প্রিচিং করছে, কত প্রিচিং করছে, তবুও ঠিক হচ্ছে না। জল খেলে যে ঠিক হয়ে যাবে ভাবছে, ঠিক হচ্ছে না। সেজন্য এখন সব বিষ হয়ে গেছে, আমরা ভাবছি জগতে আমরা উন্নতি করছি না, উন্নতি হচ্ছে না। তো কৃষ্ণ বলরাম তার বন্ধুদের নিয়ে বনে যেসব পুষ্করিণী থাকতো সেখানে তারা জল ঝর্ণা থেকে জল এই খাওয়া দাওয়া করতেন, পান করতেন। আর হঠাৎ করে একদিন গোপ বালকরা সব জল পান করছে, গোবৎসরা পান করছে, একটা দূরে কৃষ্ণ আর একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ বলল কৃষ্ণ নিজে। তো সঙ্গে সঙ্গে দেখছে একটা বড় বক আকাশকে ছুঁয়ে গেছে, সে দাঁড়িয়ে আছে, মুখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। তখন গোপবাদ বন্ধুরা, কৃষ্ণের এই গোপবালকরা বন্ধুরা, তারা কৃষ্ণকে চিৎকার করে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ দেখো দেখো, এখানে একটা কত বড় বগলা রয়েছে, বগ রয়েছে, কিন্তু এ অসুর, মানে বাইরে একটা রূপ ধরে রেখেছে, ভিতরে আর একটা রূপ, এটাকে বলে বকাসুর। আমাদের জীবনে অনর্থ, ভক্তি জীবনে কখনো কখনো আমরা এসে বাইরে একরকম দেখাবো আর ভিতরে আর একরকম, সেটাই বকাসুরের মতো হয়ে যাবে। সেজন্য ভক্তি জীবনে এইগুলিকে নষ্ট করার জন্য সাধুসঙ্গ কৃষ্ণকে গ্রহণ করি, এই অনর্থগুলিকে মুক্ত করার জন্য। তো সেজন্য এই বকাসুর তখন ওখানে দাঁড়িয়ে আছে, তখন তারা ভয় পেয়ে গেছে, এত বড় বক দেখিনি। তখন কৃষ্ণকে ডেকেছে, তখন কৃষ্ণ গিয়ে সেই বকের পায়ে হাত দিচ্ছেন, তখন কিছু করছে না, তখন বলছে দেখো এ কিছু করছে না, তোমরা আসো। তখন আসো ডাকা মাত্রই এই বক কি করেছে, যখন বন্ধুদের দিকে মুখ ফিরিয়েছে, এই বক কি করেছে, তার বড় চোঁচ খুলে কৃষ্ণকে একদম গ্রাস করে টেনে নিয়েছে পেটের ভিতরে। তখন সমস্ত গোপ বালকেরা একদম চিৎকার করতে শুরু করে দিচ্ছে। কৃষ্ণ বলে, বলরাম বলছে কোনো চিন্তা নেই, বলরাম স্বয়ং ভগবান, কৃষ্ণের দ্বিতীয় দেহ, উনি জানেন, উনি অন্তর্যামী, উনি বলছে কোনো ভয় নেই। আর কৃষ্ণকে যখন বকাসুর গ্রাস করে নিয়েছে পেটের ভিতরে, ভগবান তো সব সৃষ্টি করেছেন, এই যে মাটি দেখছি, জল দেখছি, আগুন দেখছি, বায়ু দেখছি, আকাশ দেখছি, সমস্ত জিনিস ভগবান থেকে সৃষ্টি। তখন ভগবান তিনি নিজেকে অগ্নিময় করে তুলেছেন, শরীর মধ্যে যখন আগুনময় জ্বলতে শুরু করেছেন কৃষ্ণ নিজেকে, তখন বকাসুর ভিতরে এত উত্তাপ প্রাপ্ত হয়েছে, তখন আবার মুখটা খুলে কৃষ্ণকে বের করে দিয়েছে। বের করে দিয়ে কৃষ্ণ আবার বেরিয়ে এসছেন, তখন আবার নাচছে, তখন বন্ধুরা আবার নাচছে, কৃষ্ণ নাম করে তারা নাচছে। তো সেখানে বকাসুর কি করছে, আবার তার চোঁচ দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি শিশু রূপ ধারণ করলেও তার তখন বয়স ওই 6 বছরের পূর্বে, এত ছোট বয়সে আর অত বড় আকাশ মার্গে ছোঁয়া একটা বক সে সেখানে খেয়ে নিল আর কৃষ্ণ খেতে পারল না, আবার বের করে দিয়েছে। তখন সে তাকে দংশন করার চেষ্টা করছে চোঁচ দিয়ে, কিন্তু কৃষ্ণ কি করলেন, তার দুই চোঁচকে ধরে ফাড়িয়ে তাকে বধ করে দিলেন। জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। এইভাবে ভগবান বনভোজন লীলাতে তিনি তার বন্ধুদের সাথে আনন্দ উৎসব করতেন, আর এই অসুর বধের মাধ্যমে আমাদের এক একটি অনর্থকে তিনি নাশ করতেন। যেমন এই বকাসুর, আমরা শুনলাম অঘাসুর হচ্ছে প্রতিহিংসা মূলক, হচ্ছে প্রতিশোধ মূলক অনর্থ, সেটা থেকে মুক্ত হওয়া যায় কৃষ্ণকে গ্রহণ করলে ভক্তি জীবনে। আর এই পুত্তনা রাক্ষসী কপট গুরু, ছল চাত্রী গুরু, ভগবত ভক্তি সেবা থেকে বঞ্চিত করে, সেটা যে পুত্তনা রাক্ষসী, এরকম আমাদের একটা অনর্থ আসে, সেটা থেকে আমাদেরকে মুক্ত করায়। আর এই বকাসুর হচ্ছে ঠিক ওই রকমই, বাইরে একরকম ভিতরে একরকম, এটাও কপট। আমরা অনেক সময় হয়তো সাধুর বেশ ধারণ করি, অনেক লোক সাধুর বেশ ধারণ করে, কেন না, সাধুর বেশে লোককে যত ঠকানো যায় অন্য কোনো বেশে অত ঠকানো যায় না। আজকাল অনেক সাধু এরকম বেশ ধারণ করে, তো চিনবেন কি করে না, গীতা ভাগবতের আচরণ দেখে। শাস্ত্রে বলা হয়েছে সাধু সে ভগবানের ভক্ত হবে, কৃষ্ণের সেবা করবে, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করবে। যেমন এখানে ভক্তরা এসছে, তারা রান্না করছে কৃষ্ণের জন্য, কিন্তু অনেক সাধু দেখবেন তারা যা পায় তখন খেয়ে নেয়, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, কিন্তু সাধুর বেশে আছে। শাস্ত্রে ভাগবতে বলা হয়েছে যে এই কলির স্থান, অধর্মের স্থান যেখানে নেশা হবে, সাধারণত মনুষ্য মাত্রেই ধর্ম আচরণ করা উচিত, মানুষই নেশা করা উচিত না। বিড়ি পান চা কফি এগুলি স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর, তো ভক্ত সে তো অটোমেটিক্যালি খাবে না, কিন্তু এখন সাধুর বেশি লোক করে। তো এইগুলি বাহিরে দেখায় আমি সাধু, কিন্তু ভিতরে এই কপটতা ভাব, ঠিক বকাসুরের মতো। কিন্তু আমরা এরকম সাধুর বেশে এসে এই অনর্থকে নাশ করতে হবে। কি করে না, সৎ সাধু সঙ্গে শাস্ত্রের কথা আচরণের মাধ্যমে কৃষ্ণকে হৃদয়ে উদয় করার মাধ্যমে। সেজন্য গোপবন্ধুরা গোপসখারা জুড়ে জুড়ে কৃষ্ণ করে চিৎকার করছিল। তো এভাবে নেশা, অবৈধ সঙ্গ, তারপরে দ্রুত ক্রীড়া, তাস পালে জুয়া গ্রহণ করা, জীব হত্যা, মৎস্য মাংস ভোজন অনেক সাধুরা করে। তো এই সমস্ত জিনিস যদি করে কেউ সাধু সন্ন্যাসীর বেশে, আশ্রমে তো মুরগির পোলট্রি আছে, অনেক সন্ন্যাসী স্বামীজি নামে পরিচিত, তাদের আশ্রমে যাবেন দেখবেন সেখানে মুরগির পোলট্রি গেটেই রয়েছে, দুর্গন্ধ। তারা মাছ মাংস খাচ্ছে, সাধু নামে পরিচিত হয়ে যাচ্ছে। কিন্তু শাস্ত্রে এই কপট ছল বেশে লোককে আমরা প্রতারণা করছি, ঠকাচ্ছি। সেটা আছে বকাসুরের মতো, অনর্থ ভক্তি জীবনে। একটা ব্রাহ্মণ ছিল এক সময়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা গল্প বলছিলেন। ও ব্রাহ্মণ গ্রামের মধ্যে খুব নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আমি বড় শ্রেষ্ঠ, এরকম ভাব সবাইকে দেখায়, কিন্তু ভিতরে কোনো কিছু করে না। তো সে একবার কি করেছে না, বাজারে তার স্ত্রী বলছে যাও না একটু খয় নিয়ে আসো, একটু একটা উৎসব এসছে, খয় মুড়কি এগুলো আমরা খাবো, তুমি যাও না একটু খয় নিয়ে আসো। তো বাজারে গিয়েছে খয় আনতে, তো খয় আনছে, কিনে নিয়ে এসছে। তো আরেকটা বাজার, আরেকটা গ্রামে ঢুকার আগে আরেকটা বাজার দিয়ে যাচ্ছে, তখন সবাই তাকে সম্মান করে, বলছে ও ব্রাহ্মণ ঠাকুর, ঠাকুর মহাশয় কোথায় গিয়েছিলেন? না না, আমি একটু খয় আনতে গিয়েছিলাম, ঠাকুর পুজো হবে তো তাই খয় আনতে গিয়েছিলাম। তখন একটা হাওয়া এসেছে, ঠুলিতে খয় ছিল, সঙ্গে সঙ্গে হাওয়াটা এসে খয় গুলা সব উপরে উঠে গেছে। তো উড়ে যাওয়াতে সে তখন কি করছে, উড়ো খয় গোবিন্দায় নম বলে, বলছে যত সব খয় উড়ে গেল সব গোবিন্দের জন্য। তখন লোকেরা ভাবছে এই ব্রাহ্মণ কত বড় ভক্ত, আসলে আমরা যেটা ভোগ করতে পারি না তখন ভাবি এটা গোবিন্দের জন্য, আর সবকিছু আমরা ভোগ করি সেটা আমার। তো এই ব্রাহ্মণ এরকম কপট, বাড়িতে সব ভোগ করে, নিজের ইন্দ্রিয় সুখ করে, কোনোদিন ভোগ লাগায় না, কিন্তু লোকেরা জানে ও কত বড় বৈষ্ণব ব্রাহ্মণ এরকম দেখায়। কিন্তু যখন উড়ে গেছে লোকের সামনে, উড়ো খয় গোবিন্দ, হ কত বড় ভক্ত। তো এরকম এটা একটা অনর্থ জীবনে বকাসুরের মতো আসুরিক ভাব আমাদের জীবনে আসতে পারে, বাহিরে একরকম ভিতরে একরকম। এরকম ভক্ত 24 ঘন্টা ভক্ত, সে কখনো সে কি করবে না, সব সময় প্রসাদ খাবে, প্রসাদ ছাড়া সে কিছু খাবে না। সে বাড়িতে সব সময় যখন থাকবে সে আরতি করবে, তিলক মালা পরবে, সে ভগবানের প্রসাদ ছাড়া কিছু খাবে না, সাধুসঙ্গ করবে, এরকম নয় সে অসৎসঙ্গ করবে, এরকম না সে প্রসাদ ছাড়া অন্য কিছু খাবে। আমরা উড়িষ্যাতে ছিলাম, এক গ্রুপ লাল কাপড় পরা, তারা অনেক সময় দেখা যায় আপনি যদি তাদের জিজ্ঞাসা করেছেন যে কি খাবেন, তখন ওরা বলে আরে জিজ্ঞাসা করছেন কেন, তোমার বাড়িতে কি হয়েছে? বলছে আমাদের বাড়িতে মাছ মাংস এইসব হয়েছে। জিজ্ঞাসা করলেন কেন? জিজ্ঞাসা না করে যা আছে আপনি খাওয়াই দিবেন, তোমার এইরকম সাধু বেশ, মাছ মাংস খেতে ইচ্ছা, কিন্তু এদিকে দেখাচ্ছে আমরা সাধু। তাদের একটা নিরাকারবাদী মায়াবাদী লোক, এরকম জগতে বলে ভগবান বলে কিছু নেই, সব নিরাকার শূন্য। তখন আবার বলবে, গান যখন গাইবে তখন বলবে তোমার পায়ে আমায় শরণ দাও, আরে নিরাকার বলছো তার পা আসলো কোথা থেকে? পা আসলো আমি সেখানে গ্রামে ওই লোকের বাড়িতে আমরা ছিলাম, সেখানে গিয়েছিলাম একটা পাহাড়ি এলাকায়, সেখানে কোনো থাকার ঘর নেই, সেই একটা লোক ওই মায়াবাদী সাধু তাদের একটা বাড়িতে আমাদের থাকতে দিয়েছে। তো তখন আমাদের একটা ভক্তের সঙ্গে তর্কাতর্কি করছে, না না ভগবান বলে কিছু নেই, ভগবান নিরাকার শূন্য সব, এরকম লাল কাপড় পরে সে বলছে। তখন ও ভক্তরা বুঝালেও বুঝছে না, কিন্তু সকালবেলা রাত্রিবেলা যখন ধ্যান করছে আর প্রার্থনা করছে, আপনি সচিদানন্দ রূপম আপনার পাদপদ্মে আমায় আশ্রয় দিন, তখন শুনেছি। তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কাল বলছিলেন এই কথা, আজকে বলছেন আপনার পায়ে আমাকে আশ্রয় দিন, ভগবান যদি নিরাকার হন শূন্য হন তার পা কোথা থেকে এলো? তখন চুপ হয়ে গেছে, না আমাদের গুরুদেব এইসব শিখিয়েছে, তো গুরুদেব ভণ্ড, তুমিও ভণ্ড, একদিকে বলছো পায়ে আশ্রয় দাও আর এদিকে তুমি বলছো না নিরাকার। এই জগতে এরকম অনেক লোক, যেমন মুসলিমরা, হিন্দুরা, খ্রিস্টানরা, তারা বলে গড বা ভগবান আল্লাহ এসব নিরাকার, আর এদিকে বলে তিনি সব সৃষ্টিকর্তা। যে নিরাকার শূন্য থেকে তো শূন্য হবে, তিনি কি কি সৃষ্টি করবেন? হ্যাঁ, যদি আমি একবার একটা মসজিদের পাশে ক্লাস দিচ্ছিলাম বীরভূম জেলাতে, সেখানে সব মুসলমানরাই সব আয়োজন করছে, আমাদের কিছু ভক্ত আছে তারা সাহায্য করে আসন বিছা যা কিছু একদম মসজিদের পাশে। তখন আমরা হরি কথা বলছি, তখন আমি জিজ্ঞাসা করছি মুসলিমদেরকে যে আচ্ছা আপনারা নিরাকার বলেন, বলছে হ্যাঁ আল্লাহ নিরাকার, তা আপনারা মসজিদ কেন করেছেন? নিরাকার মানে যা কিছু আকার নেই, শূন্য নেই, তো সে তো নিরাকার জায়গাতে আপনি আরাধনা করতে পারেন, মসজিদ কেন করেছেন? তখন সবাই চুপ। হিন্দুরা বলে নিরাকার, মন্দির করা কি দরকার? খ্রিস্টানরা বলে গড নিরাকার, গির্জা করা কি দরকার? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করা, যদি শূন্য থেকে শূন্য সবকিছু শূন্য, তো শূন্যতে বসে করো সব। তো মূর্খ আমরা জানি না, বৈদিক শাস্ত্রে এসব সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেজন্য ভগবান আসেন, তার ভক্তদেরকে পাঠান, নিজে স্বয়ং আসেন এই সমস্ত প্রকৃত ধর্মকে স্থাপন করতে। আমাদের জীবের হৃদয়ে যে ভগবানের সেবা করা, তার আইনকে ফলো করা, সেটা আমরা ভুলে গেছি। তাই জন্য প্রভুপাদ, তিনি ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত রূপে সারা বিশ্বের মানুষকে এই ইস্কন প্রতিষ্ঠা করলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যার উদ্দেশ্য কি? না সবাই যাতে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। কেন না? শাস্ত্রে বলা হয়েছে জীব ভগবানের নিত্য বিভিন্ন অংশ, তাই অংশের কর্তব্য অংশের সেবা করা। আমরা তার সেবা ভুলে গিয়ে আমরা কি করছি? না নিজের ইন্দ্রিয় তৃপ্তি করছি। এই জন্য গোপবালকেরা, বন্ধুরা, মায়েরা সব বানিয়ে দিচ্ছে, লাড্ডু মাঠা কত কিছু দিচ্ছে, তারা সেখানে জঙ্গলে যাচ্ছে, বনে গিয়ে একসাথে কৃষ্ণকে নিয়ে খাবে। একদিন কৃষ্ণকে, তারা প্রায় দিন কৃষ্ণকে মাঝে বসিয়ে দেয়, বসে দিয়ে ঘরে মা পাঠিয়েছে, কৃষ্ণ আজ আমার মা এই ক্ষীরের লাড্ডু দিয়েছে, ও কিমন টেস্ট দেখি, খেয়ে আহ খুব স্বাদ, কৃষ্ণ কৃষ্ণ মাঝে বসে আছে, খাও খাও, এত স্বাদ আমার মা দিয়েছে এই লাড্ডুটা, তুমি খাও। তো কৃষ্ণ প্রীতি ভাবে, স্নেহ মমত্ব ভাবে, সখা মানে বন্ধুরা এটা খায়, বন্ধু বন্ধু এটা খায় না, ঠিক সেরকম এত মমত্ব বোধ। সেজন্য ভগবান তিনি মহাপ্রভু শিখালেন চারটি মুখ্য রস দ্বারা তিনি আরাধিত হন, কি? দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। মহাপ্রভু শান্ত রসটা সেটাকে এতটা গুরুত্ব দেন এই পাশে। তো এভাবে সেখানে দাস্য, সখ্য, সখ্য রসে ভগবান তুমি আমি সমান। যখন ভক্তিতে উন্নত হবে একজন ভক্ত, তখন কৃষ্ণকে সে ভাবে আমার বন্ধু, একরকম ভাবে তুমি আমি সমান, এরকম তারা ভাবে, তারা খাওয়া দাওয়া একসাথে করে, সেক্ষেত্রে সম্ভব। সেখানে আমরা এখন নিজেকে জানতেই পারিনি, কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ স্থাপন হয়নি, তো সেই সম্বন্ধ স্থাপন করানো ফার্স্ট আমাদের প্রয়োজন। তো সেই সম্বন্ধের প্রথমে আমাদের দাস্য, সখ্যতেও দাস্য ভাব আছে, আর বাৎসল্যতেও দাস্য ভাব আছে, মাধুর্যতেও দাস্য ভাব রয়েছে, কিন্তু প্রথম আছে ভগবান প্রভু, আমি তার দাস, তার বিভিন্ন অংশ, তাই তার সেবা করা আমাদের পরম কর্তব্য। তো এইভাবে কৃষ্ণের যে বন্ধুরা, তারা কৃষ্ণকে মাঝখানে বসিয়ে তারা খাওয়াচ্ছে, লাড্ডু খাওয়াচ্ছে, আর কৃষ্ণ সবগুলি খাচ্ছেন, এঠগুলি খাচ্ছেন। আর একদিন ব্রহ্মা ওই দিন কি করেছেন, উনি দেখছেন যে কৃষ্ণকে সবাই ভগবান বলে, আর এ কিরকম ভগবান, আমি একটু পরীক্ষা করব, দেখব ই কি করছে, না এঠো খাচ্ছে, গরু চড়াচ্ছে, গোবৎস চড়াচ্ছে, যে স্বয়ং ভগবান, যিনি পরম ব্রহ্ম, যিনি সৃষ্টিকর্তা, সবকিছুর পালনকর্তা, ধ্বংসকর্তা, তিনি সর্বশক্তিমান, আর তিনি কি না এই গরু চড়াচ্ছেন, গরুকে চড়ায়, যে পড়াশোনা করে না, বাড়িতে যখন কেউ পাঠ পড়তে দিচ্ছে মা বাবা বলে পড়াশোনা করছে না, ভালো লাগছে না, ফেল করছে, শুধু যা গরু চড়া গিয়ে, ঠিক সেইরকম কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান পরম ব্রহ্ম, সবকিছু জানার থেকে এসছে, তিনি কি না গরু চড়াচ্ছেন। ব্রজবাসীরা নন্দ মহারাজ তার কত বৎস গোচারণে পাঠিয়ে দিয়েছেন, শত শত গোবৎস সব নিয়ে গেছেন, আমরা চার পাঁচটা দশ বারোটা গাভী নিয়ে গেলে কোথায় হারিয়ে আসবো, খুঁজেই পাবো না, পাবো? কিন্তু কৃষ্ণ এত গোবৎসদেরকে চড়াতেন, তার বন্ধুদের গোবৎসদের সঙ্গে যেতেন, তারা কি করে কন্ট্রোল করতেন? একবার বাঁশি বাজাবে সেখানে সব গোবৎসরা যেখানে থাক না কেন, এ হচ্ছে ভগবান। আমরা করতে পারবো? তিনি সাধারণ শিশু, তবু তিনি বাঁশি বাজাবেন, সব গোবৎসরা চলে আসবে এক জায়গা। তো এভাবে কৃষ্ণ লীলা করছিলেন সেখানে, আর ব্রহ্মা এসে দেখছে উপর থেকে যে কৃষ্ণ এঠো খাচ্ছে, সবাই এঠো খাচ্ছে। হঠাৎ করে আর একটু পরে দেখছেন কৃষ্ণ সবাই খাওয়ার পরে তখন দেখছে মধুমঙ্গল সখা নেই ওখানে। তোর মধুমঙ্গল কোথায়? কৃষ্ণ জিজ্ঞাসা করছে, বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মধুমঙ্গলের একটু লজ্জা এসেছিল সেদিন, কেন না মধুমঙ্গলের মা দিয়েছিল মাঠা, মাঠা মানে ঘুল, দইকে মন্থন করার পরে লবণিত উঠানো হয়ে গেছে, সেই ঘুল ছিল। তখন মধুমঙ্গল সখা সে ভাবছে আজ আমার বন্ধুর মায়েরা কত উন্নত খাবার দিয়েছে কৃষ্ণের জন্য, আর আমার মা এটুকু মাঠা দিয়েছে, এ কৃষ্ণের যোগ্য নয়, না আমি আজ কৃষ্ণকে এটা দিব না। সে লজ্জা পেয়ে সে একটু গাছের আড়ালে চলে গেছে, আর আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ খুঁজতে খুঁজতে দেখছে কৃষ্ণ গাছের মধুমঙ্গল সখা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ অমনি হট করে সামনের দিকে চলে এসছেন, আর যেই কৃষ্ণকে দেখছে মধুমঙ্গল সঙ্গে সঙ্গে ওই মাঠাটা মুখে ঢালতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তখন ঢালবে তো আর খেতে পারছে না, কৃষ্ণ এসে ধরে নিয়েছে দু হাত, আর মুখে আছে, তখন গালটা এরকম ফুলে আছে। তো কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে সে মধুমঙ্গলের দুই গালে তার দুটা হাত দিয়ে এরকম ঠুক, তখন মুখটা থেকে একদম ঘুলগুলা মাঠাগুলা কি হয়েছে কৃষ্ণের দিকে ছিটকে পড়েছে। কৃষ্ণ তখন মুখে সামনে তখন জিভ দিয়ে চাটছে, হাঁ করেছে, সব খাওয়া দাওয়া করছে। ব্রহ্মা এই সব দেখছেন, এ কি করে পরম ব্রহ্ম, এ কি করে ভগবান হবে। ব্রহ্মা তখন আচ্ছা দেখা যাক। তখন এই যে একসাথে ভোজন করছিলেন সেখানে বসে বনভোজন, সঙ্গে সঙ্গে বৎসরা অন্য একটু দূরে ছিল, তখন চড়তে চড়তে ওরা একটু দূরে দূরে চলে গেছে। তখন সকালে বলছে কৃষ্ণ এই সব গোপ বালক গুলি গোবৎস গুলি চলে যাচ্ছে। তখন কৃষ্ণ বলে তোমরা এখানে থাকো, আমি অন্বেষণ করি, আমি দেখছি ওদেরকে আনার জন্য। তো এই গোবৎসদেরকে ব্রহ্মা কি করেছেন না, চুরি করে নিয়ে পালিয়ে গেছেন। আর এদিকে গোবৎসরা খোঁজার জন্য চেষ্টা করছিল, কিন্তু কৃষ্ণ বলেন তোমরা যাবে না, এইখানে তোমরা থাকো, আমি সব খোঁজ করব। তখন যেই কৃষ্ণ বেরিয়ে গেছেন সেদিন বলরাম আসেননি, যেই বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে কি হয়েছে না, এদিকে ব্রহ্মা ওইগুলি গুহায় রেখে আবার এসে এই গোপবালকদেরকে আবার চুরি করে নিয়ে পালিয়ে গেছেন। তখন কৃষ্ণ একা হয়ে গেছেন, তখন গোবৎস পাননি, গোপবালক পাননি। তখন তার মনে, উনি তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন, ও ব্রহ্মা তুমি এইসব করছো, আমায় পরীক্ষা করছো, তুমি বুঝতে পারছো না। তখন ব্রহ্মা দেবতার মধ্যে শ্রেষ্ঠ, তিনিও ভগবানকে বুঝতে পারছেন না, জল্পনা কল্পনা করছেন, বিচার করছেন, কি ভগবান হতে পারে, নেতি নেতি জ্ঞানের দ্বারা সবাই এরকম নেতি নেতি, ওটা হতে পারে, ওটা হতে পারে, নাও হতে পারে, এই জ্ঞানের দ্বারা এই সমস্ত লোকেরা দেখে। সেজন্য জ্ঞানে কর্মে যোগে কেউ ভগবানকে পেতে পারে না, ভক্তি আমাম অভিজানাতি শাস্ত্রে বলা আছে। তো সেখানে ব্রহ্মা তিনি তো নিয়ে গেলেন, তো কৃষ্ণ তখন সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলেন এ ব্রহ্মা এইসব করলো। তখন তার নিজের শরীর থেকে যত গোবৎস ছিল, যত গোপ বালক ছিল, তিনি নিজেকে প্রকট করালেন, প্রকট করিয়ে ঠিক পূর্ব মতো বাড়িতে ফিরছেন। সব গোপসখারা গোবালকরা গোবৎসরা সব চলে যাচ্ছে নিজেদের বাড়িতে, নিজে কিন্তু সেখানে কৃষ্ণ নিজেকে প্রকাট করেছেন, যেরকম যেমন গোপসখা ছিল যেমন গোবৎস ছিল সব সব ফিরে গেছেন। তো এইরকম একদিন কৃষ্ণ তো প্রতিদিন এরকম করছেন, মায়েরা বুঝতে পারছে না, গাভীরা বুঝতে পারছে না। বলরাম তিনি জিজ্ঞাস করছেন এরকম করতে করতে এক বছর মর্ত্য মন্ডলে এক বছর হয়ে গেছে, আর বলরাম কৃষ্ণকে জিজ্ঞাস করছে আরে কানাই, তো আমি এই ব্রজে এই গোকুলে একটা অদ্ভুত কিছু দেখছি। বলছে কি অদ্ভুত, না আগে গোবৎসরা তুমি যখন গোপ বালকরা মায়েরা তুমি যখন তাদের কাছে যাও, তোমাকে ছাড়া তারা কাউকে জানতো না, এখন তাদের নিজেদের পুত্রকে এত আদর করছে কি ব্যাপার তোমাকে বাদ দিয়ে। আর এই গাভীরা তাদের ছেলেদের বৎসদেরকে এত চাটছে, এত আদর করছে, আগে তো তোমাকেই চাটতো দেখতাম, এখন তাদের বৎসকে চাটছে। ও দাও, তুমি জানো না? না, কি হয়েছে? বলছে আমি এখন নিজেকে এইভাবে সব প্রকট করেছি, ব্রহ্মা চুরি করেছে এই সবাইকে, তাই আমি তো নিজেই, তাই সবাই এখন গুবৎস আমি নিজে, তাই এখন মায়েরা তাই আমাকে আদর করছে, গুপসখা আমি নিজে, তাই তার মায়েরা আমাকে আদর করছে। ও তাই নাকি? হ্যাঁ, তখন কৃষ্ণ বলরাম তো বুঝলেন। তো এভাবে ব্রহ্মা এসে আবার দেখছেন, রেখে এসে দেখছেন, এখানে কৃষ্ণ বলরাম পুনরায় সেরকম খেলা করছেন, তত গুপসখা গুবৎস, আবার ব্রহ্মা গিয়ে তার গুহায় দেখছেন, সেখানেও দেখছেন এই সব আছে, এখানে এসে দেখছেন এখানেও আছে, সেখানেও আছে, এখানেও একই। তখন ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, জয় নিতাই গৌর কি? তখন ব্রহ্মা এসে দেখছেন, হঠাৎ করে কৃষ্ণ তাকে বুঝাতে চাইলেন, তখন ব্রহ্মা দেখছেন যে সমস্ত গোপবালক গোবৎসগুলি চতুর্ভুজ নারায়ণ হয়ে বসে আছে। তখন ব্রহ্মার ধ্যান জ্ঞান হয়ে গেল, ছিছি ছিছি, আমি কি করলাম, এই স্বয়ং ভগবান এসব নিজের রূপ ধারণ করে রেখেছেন, নিজেকে প্রকট করেছেন। তখন গিয়ে প্রার্থনা শুরু করে দিলেন, অথাপিতে দেবম পদাম্ভুজ দয়ম প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবত মহিম্ন ন চান্নমে কোপি চিরম বিচিন্নন জ্ঞানে প্রয়াসমিদম উপাস নমন্ত এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা স্মৃতিগতাং তনুবাং মনুভীর্যে প্রায় সজিত অজিত ত্রৈলোক্যাম। এরকম প্রার্থনা করতে শুরু করে দিয়েছেন, করতে করতে তিনি বুঝতে পারছেন, হে প্রভু আমি অত ভুল করেছি, জ্ঞানের দ্বারা আমি বিচার করছিলাম না, কেবল তোমার ভক্ত সঙ্গে তোমার ভক্তের মুখে তোমার কথা শ্রুতিগত হলে কেবল তোমাকে সে বুঝতে পারে, জ্ঞানের দ্বারা তোমাকে বুঝা যাবে না, নেতি নেতি এই হবে না এরকম চিন্তা হবে, তাই তোমার কৃপা লাগবে, তোমার কৃপা হচ্ছে ভগবানের ভক্ত, ভগবানের কৃপাটা কি, ভগবানের ভক্ত, তাই ভক্ত মুখে যখন আমরা ভগবানের কথা শুনব, ভক্তি আচরণ করব, সেটি গ্রহণ করব, তখন এই মনুষ্য জীবন আমাদের সার্থক হবে। তো এই জন্য ব্রহ্মাও নিজে এইভাবে তিনি প্রার্থনা করলেন, সেজন্য আমাদের ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা ছাড়া, যেমন সূর্য উদয় হলে আমরা সূর্যকে দেখতে পাবো, আমরা যদি রাত্রিবেলা সূর্য দেখার চেষ্টা করি, শত লক্ষ কোটি টাকা খরচ করলেও, বৈজ্ঞানিক কোন উপায় অবলম্বন করলেও রাত্রিবেলা আমরা সূর্যকে দেখতে পারবো না, সূর্যের আলোতেই সূর্যকে দেখা যাবে, ঠিক সেরকম ভগবানের কৃপাতেই ভগবানকে দেখা যাবে, আমরা নিজেকে দেখতে পারি না, নিজের মুখ দেখতে পারি না, তাহলে ভগবানকে দেখবো কি করে? তো সেজন্য মাধ্যম লাগে, আয়না নিজের মুখ দেখতে, আবার আলো লাগে মুখ দেখতে গেলে, লাইট না থাকলেও আয়নায় মুখ দেখা যাবে না, ঠিক সেই রকম আগে নিজেকে জানতে গেলে আমাদের ভগবানের নাম জপ কীর্তন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, প্রসাদ সেবা করতে হবে, গীতা ভাগবত থেকে অধ্যয়ন করে সেটি আচরণ করতে হবে, তাহলে চেতনা মার্জিত হবে আর জানা যাবে আমি কৃষ্ণের নিত্য দাস, তার সেবা করা আমার পরম কর্তব্য, তিনি সেবনীয়, তিনি পূজনীয়, এটাই উপলব্ধি হবে। সেজন্য আমার অনুরোধ এই বনভোজন উৎসবে যে সকল ভক্তবৃন্দ আপনারা এসেছেন, তো অবশ্যই চেষ্টা করবেন যে কিভাবে আমাদের নাম হট্ট প্রচার হচ্ছে, সবাই চেষ্টা করবেন কোন রকম এই অনর্থ আসুরিক প্রবৃত্তি আমাদের মধ্যে আসে, সেজন্য সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করার চেষ্টা করবেন, যদি জানবেন ও অন্য ভক্তের প্রতি আমার প্রতিশোধমূলক মনোভাব আসছে, তাহলে সেখানে চিন্তা করুন, আমি তো শুনেছিলাম ভাগবতের কথা মহারাজ থেকে যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা অঘাসুরের মতো, এটা প্রতিশোধ মনোভাব অন্য ভক্তের প্রতি, তাহলে এটা একটা অসুর আমার মধ্যে রয়ে গেছে, তাহলে আমি তো কৃষ্ণ ভক্তি পাচ্ছি না, তাহলে এটা ঠিক নয়, তাহলে সাধুর বেশে আমি প্রতারণা করছি অন্যকে, তো সেইরকম এইসব জিনিস এই জন্য সাধুর সঙ্গে শ্রবণ করে আচরণ করলে তখন দিব্য আনন্দ হবে, পরস্পর মধ্যে আনন্দ হবে এবং সম্মিলিত ভাবে আমরা প্রচার করতে পারবো। প্রভুপাদ বলেছেন আমরা সবাই সম্মিলিত ভাবে, আমাদের কোনো দোষ থাকতে পারে, সেজন্য আমাদের ভক্তরা সবাই পরস্পর মধ্যে মিলিত হয়ে প্রচার করবেন, তাহলে আনন্দ পাবেন, সেখানে যেন কখনো প্রভুপাদের কথাকে আমরা উল্লঙ্ঘন না করি, তাহলে আমাদের জীবন একদিন হতাশাগ্রস্ত হবে, কোনোদিন আনন্দ হবে না, আর একদিন হয়তো পুনর্মুসিক ভব হয়ে যাবে অভিমান অহংকার থাকলে। তো এই বলে আমি এখানে শেষ করছি, আপনারা বলুন সবাই হরে কৃষ্ণ, জুড়ে বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো এখন 1:30, এখন কীর্তন হবে একটু।